أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد خمس بشوي جار أنك كيش همرا جاني أما أنك كيش جانينا جار أنك كيش بانونا كورا ہوئے سي تار مدد اكتی بشوي ہوچھے کیے যদি কোনো লোক বা ডুবুরি পানির ভিতরে গিয়ে কোনো মূল্যবান পাথর বা বস্তু জিনিস তুলে নিয়ে আসে, পানির ভিতরে অনেক মূল্যবান পাথর সামগ্রী থাকে, যদি নিয়ে আসে সেই পাথরে বা সেই ডুবুরির মাধ্যমে পানিতে ডুব দিয়ে যে মাল বের হয়ে এনেছে তার উপর খুমস রয়েছে এবং তার খুমসের নিসাব বা পরিমাণ হচ্ছে গিয়ে এক মেসকাল সোনা সম পরিমাণ, যদি এর যে কম হয় তাহলে সেটাতে খুমস নেই, কিন্তু বেশি হলে অবশ্যই সেটাতে খুমস রয়েছে। পরবর্তী যে বিষয়ে আজকাল হয়তো কম সেটা হচ্ছে গনিমত, অর্থাৎ মালে গনিমত, যাকে আমরা গনিমত বলি, অথবা যুদ্ধে বিজয় লাভের পর অর্জিত বা প্রাপ্ত মাল বা সম্পদ, যাকে মালে গনিমত, গনিমতে জঙ্গি বা যুদ্ধের গনিমত অনেকভাবে বলা হয়ে থাকে। যদি ইমাম আলাইহিসসালাম, কোনো মাসুম ইমাম আলাইহিসসালাম অনুমতিক্রমে কাফেরের সাথে যুদ্ধ সংঘটিত হয় এবং সে যুদ্ধ সংঘটিত হওয়ার পর মুসলমানদের যে বিজয় হবে, বিজয় হয়ে যাওয়ার পর যে মাল সম্পদ হস্তগত হবে, অর্জিত হবে, সেই মাল সম্পদ থেকে, যেহেতু সে মাল সম্পদ পাওয়ার পর বহন করতে হয় গাড়ি ভাড়া, লেবার চার্জ অথবা শ্রমিকের যে পারিশ্রমিক থাকে, সব কিছু বাদ দিয়ে, এবং যদি ইমাম থাকেন, ইমামের অনুমতিক্রমে যদি ইমাম কোনো খাতে নির্ধারণ করেন, সেসব বাদ দেওয়ার পর, সাহেমি ইমাম বাদ দেওয়ার পর যতটুকু বাকি থাকবে তার উপরে হোমস রয়েছে। এবং এমন জমি, এমন ভূমি কাফের জিম্মি যদি মুসলমান থেকে ক্রয় করে থাকে, কাফের জিম্মি কিছুটা বর্ণনা পূর্বে করেছি যে এমন অমুসলিম যে মুসলমানের মুসলিম দেশে বসবাস করে কিন্তু ইসলামী হুকুমত মুসলিম দেশ, সে মুসলিম রাষ্ট্রপ্রধান তার জন্য জিজিয়া কর অথবা যে কোনো বিভিন্ন শর্তে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে সাথে সে কাফেরের নিরাপত্তার ব্যবস্থা করেছে, এমন অবস্থায় তাকে কাফেরে জিম্মি বলা হয়। যদি কাফেরে জিম্মি কোনো মুসলমান দেশে কোনো মুসলমানের কাছ থেকে কোনো জমি ক্রয় করে, তাহলে সেই জমিতে যদি মুসলমান হোমস না দিয়ে থাকে অবশ্যই হোমস রয়েছে, এবং সে কাফের জিম্মিকে সেখান থেকে খুমস বের করে অবশ্যই দিতে হবে। কিন্তু খুমস দেওয়ার সাথে সাথে সবগুলো বিষয়, কাকে দিতে হবে, কতটুকু দিতে হবে, কোন কোন বিষয়ে খুমস দিতে হবে, আমরা একটি একটি করে আলোচনা করেছি। এবার যদি কোনো ব্যক্তি খুমস আদায় না করে বা খুমস না দেয় তাহলে তার পরিণাম কি? যদি কোনো ব্যক্তি হোমস না দিয়ে থাকে তাহলে যে মাল তার কাছে থাকবে, অর্থাৎ খাদ্যদ্রব্য যা কিছুই থাকুক না কেন, যে টাকা পয়সা দিয়ে ক্রয় করা হয়েছে, যেখানে হোমস দেওয়া হয়নি, সে ব্যক্তি সেটা খেতে পারবে না, কারণ সেখান থেকে যেহেতু কুমজে হয়নি, এবং সেই টাকা দিয়ে কোনো কিছু ক্রয়ও করতে পারবে না, অর্থাৎ হাক্কে তাসারুফ, সেই মাল ব্যবহার করার অনুমতি তার নেই। দ্বিতীয়ত, যদি যে পয়সা দিয়ে হোমস বের করা হয়নি, যদি ক্রয় বিক্রয় করা হয়, কেনা বেচা করা হয়, যেহেতু সে হোমস বের করেনি এবং হাকিমের সারও তাকে অনুমতি দেয়নি, ইসলামের দায়িত্বশীল ব্যক্তি তাকে অনুমতি দেয়নি, যদি কোনো ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেই মামলা বা ক্রয় বিক্রয় বেচা কেনাতে এক পঞ্চমাংশ হোমস দিতে হবে। অথবা কেনা বেচা করার পর যদি করে থাকে তাহলে এক পঞ্চমাংশ বাতিল বলে গণ্য হবে, কারণ এক পঞ্চমাংশ ছিল হোমসের ভাগ, যেহেতু এক পঞ্চমাংশ তার হোমসের হক ছিল, যেহেতু সে দেয়নি, কেনা বেচা করেছে, সেই মামলার কেনা বেচার সে ব্যবসার এক পঞ্চমাংশ বাতিল বলে গণ্য হবে। এবং ইমাম খমিনী, মাকারেম সিরাজি, আয়াতুল্লাহ সাফি গুলপায়গানি এবং জেনজানি দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাই যে এক পঞ্চমাংশ বাতিল বলে পরিগণিত হবে। কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি, আয়াতুল্লাহ খামনাই এনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে না, কেনা বেচা বাতিল হবে না, কেনা বেচা অবশ্যই সাহি, কিন্তু তাকে অবশ্যই হোমস দিতে হবে এবং হাকিম এশারের অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। এটা হচ্ছে আয়াতুল্লাহ সিস্তানি এবং আয়াতুল্লাহ খামেনাইয়ের দৃষ্টিভঙ্গি। কিন্তু অন্যান্য মুজতাহিদে হাজের, বর্তমান মুজতাহিদদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এক পঞ্চমাংশ সেই ব্যবসার বাতিল বলে গণ্য হবে। তৃতীয় কথা, যদি কোনো ব্যক্তি এমন পয়সা দিয়ে যে পয়সাতে হোমস দেওয়া হয়নি সেই পয়সা দিয়ে পানি ক্রয় করে, এবং অবশ্য আমরা বাসায় যে কলের পানি খাই এবং মাসের শেষে বিল দেওয়া হয় সেটা একরকম সে ক্রয়ই হয়, যদি হোমস না দিয়ে এমন পয়সা দিয়ে পানি ক্রয় করা হয় এবং হয়তো বোতলে পানি হোক বা সরকারের কাছ থেকে ক্রয় করে নেওয়া হোক, যে পানি হোক না কেন, যদি পানি ক্রয় কিনে নিয়ে আসে এবং সেই পানি দিয়ে অজু করে এবং গোসল করে, সকল মুজতাহিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে গিয়ে সেই অজু এবং গোসল বাতিল বলে গণ্য হবে। আর অজু এবং গোসল বাতিল হলে যে কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, বাতিল হবে। চতুর্থ কথাটি, যদি এমন টাকা পয়সা দিয়ে, এমন মাল সম্পদ দিয়ে যদি কোনো ঘর কিনে থাকে, বাড়ি কিনে থাকে, তাহলে যেহেতু হোমস আদায় হয়নি, এমন পয়সা দিয়ে বাড়ি কিনেছে, ঘর কিনেছে, যদি সেই স্থানে নামাজ পড়া হয় তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে, কারণ এমন স্থানে নামাজ পড়ছে যে জমির পয়সার হোমস দেওয়া হয়নি। এটা ঐক্যমতে সব মুজতাহিদের দৃষ্টিভঙ্গি, একই দৃষ্টিভঙ্গি। এবং যদি এমন পয়সা, এমন মাল সম্পদ যেখানে হোমস দেওয়া হয়নি সেখান থেকে যদি কাউকে দেয়া হয়, দান করা হয়, গিফট করা হয়, যে কোনো অবস্থাতেই যে পয়সা দিয়ে হোমস বের করা হয়নি আরেকজনকে দেয়া হয়, যে ব্যক্তি সে পয়সাটা গ্রহণ করলো সে তার এক পঞ্চমাংশ মালিক হবে না, সে তার পাঁচ ভাগের চার ভাগের মালিক তো হবে যেহেতু এক ব্যক্তি তাকে দান করেছে, কিন্তু যেহেতু এক পঞ্চমাংশ ছিল হোমসের পয়সা, সেই এক পঞ্চমাংশর সে মালিক হবে না, অর্থাৎ সে এক পঞ্চমাংশ সে ব্যবহার করতে পারবে না। যদি এমন কোনো ব্যক্তি অতীতে কোনো এক মুজতাহিদ, কোনো এক মার্জার ফতোয়া মোতাবেক কিছু যন্ত্রপাতি, কিছু সরঞ্জাম ব্যবহার করত যা ব্যবহার করার ক্ষেত্রে তার অনুমতি ছিল যে সেটার হোমস দিতে হবে না, কিন্তু সে মুজতাহিদ মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, এখন সে নতুন মুজতাহিদের তাকলিদ করা শুরু করেছে, যদি সেই মুজতাহিদের দৃষ্টিভঙ্গিতে বলা হয়ে থাকে যে এই সরঞ্জামের এবং মূলধনের হোমস দিতে হবে, তাহলে তাকে অবশ্যই হোমস দিতে হবে। যতদিন সে পূর্বের মুজতাহিদের দৃষ্টিভঙ্গির মতো কাজ করেছে, ততটুক তার কাজ ঠিক ছিল, সহি ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেখান থেকে সে মুজতাহিদ মৃত্যুবরণ করেছেন, নতুন মুজতাহিদ সে অনুমতিক্রমে সে কাজ করছে, এমন অবস্থায় সেই মুজতাহিদের দৃষ্টিভঙ্গিতে তার আমল করতে হবে। যদি বলে থাকেন হোমস দিতে হবে, তাহলে অবশ্যই তাকে হোমস দিতে হবে। এবং যদি কোনো ব্যক্তি কিছু বই ক্রয় করে নিয়ে এসেছে এবং সবগুলো বই সারা বছরে সে পড়তে পারে না, কিন্তু একটা ভলিউমের 8টা 10টা 14টা ভলিউমের বই সে একসাথে কিনেছে, হয়তো একটা দুটো পড়লো, বাকিগুলো সারা বছর হয়তো পড়বে না, কিন্তু পরবর্তীতে সে পড়বে, যেহেতু সে বইয়ে সে ব্যবহারের জন্য কিনেছে, হয়তো একটা পড়েছে বাকিগুলো পড়া হয়নি, এমন অবস্থায় এবং তার প্রয়োজনীয় বই, এমন অবস্থায় সেখানে হোমস নেই, তাকে হোমস দিতে হবে না, যেহেতু সেটা তার প্রয়োজনের মধ্যে পড়ে, হয়তো সে পড়বে, প্রয়োজন পড়বে তার। এবং যদি কোনো ব্যক্তি কোনো পরিমাণ এক পরিমাণ টাকা পয়সা মুস্তাহাব জিয়ারতের জন্যে বা মুস্তাহাব হজের জন্যে উমরার জন্যে দেখা গেল কোনো একটি সংগঠন, কোনো একটি কমিটি বা কোনো একটি অর্গানাইজেশন সে পূর্বে টাকা নেয় এবং স্টেপ বাই স্টেপ সিরিয়াল ওয়াইজ লোকজনকে পাঠায়, যেমন অনেক দেশে ব্যবস্থা আছে, হজ কমিটি, জিয়ারত পিলিগ্রিম কমিটি, জিয়ারত কমিটি এইসব কাজ করে থাকে, যে মাসে মাসে টাকা নেয় অথবা একসাথে টাকা নেয় এবং কোটা হিসেবে এক বছরে এক কিছু জনকে আরেক বছরে কিছু জনকে পাঠিয়ে থাকে। এমন অবস্থায় যদি কোনো সংগঠনকে টাকা দিয়ে থাকে এবং বছর শেষ হলে যদি তাকে পাঠানো না হয়, কয়েক বছর দেরি হয়ে যায়, তাহলে সেই টাকা যেহেতু তার টাকা, তাহলে সেই টাকাতে তাকে অবশ্যই হোমস দিতে হবে। এটা ঠিক সেরকম অবস্থা যেরকম ব্যাংকে রাখা হয় এবং ব্যাংকে রাখার কারণে হোমস দেয়া হয়ে থাকে। এবং যদি সেটা তার টাকা হিসাব হয়, তাহলে তাকে অবশ্যই হোমস দিতে হবে। এবং এই হোমস কাকে দিতে হবে বলেছি, হোমসের যেটা বলেছি 1/5, এই 1/5 টাকাকে দুভাগে ভাগ করতে হবে, যার এক ভাগ আল্লাহ রাসুল এবং ইমামের, অর্থাৎ যেহেতু আল্লাহ রাসুলের কাছে পৌঁছানো যায় না, তাই তার এক ভাগ হচ্ছে গিয়ে সহেমে ইমাম, অর্থাৎ ইমামকে দিতে হবে, অথবা উনার নির্ধারিত ওয়ালি, অথবা মুজতাহিদে জামে শারায়েত যার তাকলিদ করা হচ্ছে, সে ব্যক্তি যার তাকলিদ করে তাকে দিতে হবে, অথবা তার নির্ধারিত নির্বাচিত কোনো ব্যক্তিকে, যাকে নুমাইন্দাও বলা হয়, তার নির্বাচিত কোনো ব্যক্তিকে দিতে হবে। এবং বাকি অর্ধেকটা যে রয়ে যায় দ্বিতীয় অংশ, সেটা যেহেতু সৈয়দদের হক, সেটা সেই মুজতাহিদে জামে শারায়েতকে দেবে, অথবা তার অনুমতিক্রমে সৈয়দ শর্ত সাপেক্ষে যে সৈয়দরা নিতে পারে তাকে দিতে হবে। তবে এই সৈয়দ যাকে শর্ত সাপেক্ষে বললাম, সৈয়দ কোন সৈয়দকে হোমস দেওয়া যেতে পারে, তার মধ্যে হচ্ছে গিয়ে ফকির, মিসকিন, এমন ফকির মিসকিন পূর্বে আলোচনা হয়েছে যার বছরে খরচ ঠিক মতো হয় না তাকে ফকির বলে, যে তার চেয়েও খারাপ অবস্থা থাকে তাকে মিসকিন বলে, এমন সৈয়দকে দিতে হবে, অথবা এমন সৈয়দ যে ভ্রমণে টাকা পয়সা হারিয়ে গেছে এবং নিজের দেশে ফিরে যেতে পারে না, নিজের শহরে ফিরে যাওয়ার খরচ নেই, এমন ব্যক্তি, হয়তো সে নিজের শহরে নিজের বাড়িতে সে ধনী লোক, কিন্তু সে ভ্রমণে সব কিছু হারিয়ে হাত খালি, এমন লোককে দেয়া যেতে পারে, তবে সেই লোককে অবশ্যই, সেই সৈয়দকে শিয়া ইসনা আশারি হতে হবে, শিয়া 12 ইমামি হতে হবে, এবং এমন সৈয়দ যাতে না হয় যে জনসম্মুখেই হারাম কাজ করে বেড়ায়, পাপ কাজ করে বেড়ায়, এমন ব্যক্তিকে দেয়া যাবে না, এবং এমন কাজে যাতে সেই টাকা দেওয়ার কারণে তাকে হারাম কাজ করতে সাহায্য করা হয়েছে এমন যাতে না হয়, এমন ক্ষেত্রে এমন সৈয়দকে সে টাকা দেয়া যাবে না। এবং এহতিয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে এমন ব্যক্তিকে যার ভরণ পোষণ, খাওয়া দাওয়ার দায়িত্ব তার ঘাড়ে, যেমন স্ত্রী সন্তান, এমন লোককেও দেয়া যাবে না। তবে যদি কোনো সরকার যে ট্যাক্স খাজনা বিভিন্ন উপায়ে জনগণের কাছ থেকে তুলে নেয়, প্রশ্ন এই ট্যাক্স খাজনা কি হোমস অথবা জাকাতের মধ্যে হিসেব হবে বা করা যাবে কি যাবে না? ট্যাক্স খাজনা জনসাধারণের স্বার্থে সরকারের পক্ষ থেকে বা দায়িত্বশীল রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে, যার সাথে হোমস অথবা জাকাতের কোনো সম্পর্ক নেই। এটা জনসাধারণের স্বার্থে নেওয়া হয় এবং হোমস এবং জাকাতের যে নির্ধারিত বর্ণনা সে মোতাবেক বের করতে হবে। শেষ পর্যন্ত আনফাল, আনফাল অর্থ অতিরিক্ত বা বখশিশ অর্থাৎ দান করা, অর্থাৎ ফিকার কথায়, ফিকার ভাষায় এমন মাল সম্পদ যা জনসাধারণের ক্ষেত্রে রাসূল অথবা তার জানাশিন ইমাম আইমায়ে মাসুমিন, যা জনসাধারণের ক্ষেত্রে স্বার্থে ব্যবহার করে থাকেন, এবং জামানে ইমাম যেহেতু উপস্থিত নেই তাই হাকিমে ইসলামী সেটা ব্যবহার করে, সেই সব কী কী সেটা বর্ণনা করব। প্রথম কথা, ফাই এমন জিনিস যা মুসলমানরা অমুসলিমদের কাছ থেকে যুদ্ধ করা ছাড়া সন্ধির মাধ্যমে যে জিনিসপত্র, মাল সম্পদ, টাকা পয়সা বা যা কিছু হস্তগত হয় তাকে বলা হয় ফাই সেটা। এবং আরাজিয়াল আমওয়াত, এমন জমি যেটা মৃত ছিল জীবিত করা হয় তাকে আনফাল বলা হয়। এবং এমন শহর এবং এমন দেশ যেখান থেকে জনগণ হিজরত করে চলে গেছে এবং যেটা জনসাধারণের কাছে রয়েছে, অথবা নদীর তীর, সমুদ্র তীর যেটা হাকিমের খরচ করতে পারে, জঙ্গল, পাহাড়, অথবা অতীতের বেঁচে থাকা মাল সম্পদ, বাদশাদের যুদ্ধক্ষেত্রের প্রাপ্য সম্পদ, অথবা এমন এরস, মিরাস, মৌরুসি সম্পত্তি যার কোনো ওয়ারিস নেই, এবং এমন খনিজ সম্পদ যেটা মাটি থেকে বের হয়েছে, এই সব কিছু জনগণের স্বার্থে হাকিম সাহেব খরচ করবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।